warahmatullahi wabarakatuh. Alhamdulillah, salatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala amma ba'd. Ashun amra bhagbuddhir upay ei course er amra shesh prante bola jete pare. Itimoddhei amader besh koyekti class hoye geche. আমরা হয়তো আর দুটি ক্লাসের মধ্যে আমাদের এই কোর্সকে শেষ করতে পারবো বলে আশাবাদী। আজকে আমরা কোর্স শুরু করার আগে আমাদের দাওয়াত তাবলীগ রুমে মুহূর্তে যে বন্ধু আছেন তাদেরকে আমাদের এটিএন বাংলা ফেসবুকের বন্ধুদের সবাইকে প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে চতুর্থ পরিচ্ছেদ। চতুর্থ পরিচ্ছেদ সময়কে কাজে লাগিয়ে বয়স বৃদ্ধিকরণ। আমাদের সময় হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, মূলধন। এটাকে যে যত বেশি কাজে লাগাতে পারবে দুনিয়া এবং আখেরাতে সে তত বড় ধন্য হবে, এটাই হল বাস্তব। সময়কে কাজে লাগানোর গুরুত্ব, আপনার ব্যয় বা আপনার সময় আপনার জীবন ও মূলধন। অন্য কথায় সময় আপনার বয়স, অতএব এবাদত ব্যতীকে তা থেকে একটি মিনিটও অপচয় করবেন না। দুনিয়া এবং আখেরাতে দিন এবং দুনিয়ার যা কিছুই করবেন সবকিছুই একজন মোমিনের এবাদত বলে গণ্য হবে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার সবচেয়ে বড় আফসোস ওই দিনের জন্য যেদিনের সূর্যাস্ত হয়ে আমার বয়স কমেছে কিন্তু আমার আমল বাড়েনি। সুবহানাল্লাহ আজিম। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কত চমৎকার একটি কথা বলেছেন, ওই দিন নিয়ে আমার খুব বড় আফসোস লাগে যেদিনে আমার সূর্য ডুবে সময় বয়স কমে গেছে কিন্তু আমার আমল বাড়ে নাই। প্রতিদিন আমার কিছু না কিছু আমল বাড়াতে হবে, এটাই তো হল আমার নিজের সঙ্গে ভালো ব্যবহার করা, নিজের জন্য কিছু করা। আর আমি হুরায়রাহ কাল قال رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم مجلسا فلم يذكر الله فيه إلا كان عليه ابتلاء وما من رجل مشى طريقا فلم يذكر الله عز وجل إلا كان عليه ابتلاء وما من رجل أوى فراشا إلى فراشه فلم يذكر الله إلا كان عليه ابتلاء أبو هريرة رضي الله تعالى عنه كي بنيت تلي بالي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন জাতি কোন মজলিসে বসে আল্লাহর জিকির না করলে সে মজলিস তাদের প্রতি ক্ষতি বা আফসোসের কারণ হয়। আর যে ব্যক্তি পথ চলার সময় আল্লাহর জিকির করে না ইহা তার আফসোসের কারণ হয়। এছাড়া যে বিছানায় শোয়ার সময় আল্লাহর জিকির করে না ইহাও তার জন্য আফসোসের কারণ হয়। হাদিসটি হাসান পর্যায়ের হাদিস, এটা ইমাম আহমদ মুসনাদ আহমদ বর্ণনা করেছেন, শেখ আদনাওয়াত জামিল রসুল হাদিসটিকে হাসান বলেছেন। কিছু সাহাবা সালেহীনদের জীবনী পড়লে বুঝতে পারতেন তারা সময়কে কিভাবে কাজে লাগাতেন এবং একটি মুহূর্ত অপচয় করা হতে কিভাবে কেমনভাবে ভয় করতেন আর আপনার দৈনন্দিনের রুটিনকে তাদের রুটিনের তুলনায় তুচ্ছ মনে করতেন। যদি সালাফে সালেহীনদের জীবনে আমরা পড়ে দেখি যে কিভাবে তারা তাদের সময়কে কাজে লাগাতেন, একটা মুহূর্ত অপচয় করতেন না, হয় দুনিয়া অথবা দিনে কোন একটা কল্যাণে লাগাতেন। তাদের সঙ্গে যদি আমাদের রুটিন আমরা তুলনা করে দেখি তা দেখবো আমাদের জীবনটা একেবারে বৃথা, আমাদের জীবনটা একেবারে তুচ্ছ। তাদের কেউ সময়কে কাজে লাগানোর প্রতি চরমভাবে আগ্রহী ছিলেন যা আমাদের টাকা ও ডলারের প্রতি আকর্ষণের চেয়ে অনেক গুণে বেশি। আল্লাহ, আমরা যেমন টাকা পয়সা ধন দৌলত দুনিয়া উপার্জনে আমরা যেভাবে কঠিন চরমভাবে আমরা এর পিছনে ছুটি, সোনার হরিণ ধরার জন্য হন্য হয়ে আমরা গুড় গুড় করে আমরা পিছনে পিছনে দৌড়িয়ে বেড়াই, ঠিক সালাফে সালেহীন তাদের আখেরাতকে আখেরাতের ব্যাংকব্যাস বাড়ানোর জন্য তারা এমনই কঠিনভাবে চরমভাবে তারা সে কাজে লাগাত। আজ আমার খুব দুঃখ লাগে যখন দেখি যে মানুষ সৌদি আরবের প্রচন্ড শীতে বা প্রচন্ড গরমে একেবারে জীবন বাজি রেখে কঠিন কঠিন কাজ করতেছে, ওই লোকগুলোকে দেখা যায় তাদেরকে যদি দিন শেখার জন্য দিনের কাজ করার জন্য বলা যায় তাহলে তারা বলে আমাদের সময় নেই। তাদের যদি চব্বিশ ঘন্টার জায়গায় গেলে আরো চব্বিশ ঘন্টা বাড়িয়ে দেওয়া হতো তাহলে ঘুম হারাম করে হলেও ওই লোক তারা দুনিয়ার জন্য তাদের ছেলে মেয়েদের জন্য আত্মীয় স্বজনের জন্য নিজের ভবিষ্যতের অল্প কিছুদিনের জন্য তারা অনেক কিছুই করতে রাজি, কিন্তু পরকালের অন্তর কালের জন্য হাতে আল্লাহর ব্যাংক ব্যালেন্সে কিছু জমানোর জন্য তাদের সময় নেই। এটাই হল তাদের খুব সহজ উত্তর, আমরা ব্যস্ত মানুষ, গরিব মানুষ, সময় নেই। কতই না ভালো হতো যদি আপনার সময়কে দুনিয়া আখেরাতের উপকারে ব্যবহার করতে পারতেন, কখন আপনার গাফলতি থেকে জাগবেন ও মানব জীবনের অস্তিত্বের রহস্য সম্পর্কে অবহিত হবেন। মানব জীবনের রহস্য কি? একটা সময় আসবে আপনাকে সরব কিছু ছেড়ে পাড়ি দিতে হবে পরকালে। আপনার এই সুন্দর গাড়ি বাড়ি নারী অর্থ সম্পদ সহ্য বীর্য আপনার কর্তৃত্ব নেতৃত্ব নারী আপনার মন্ত্রিত্ব রাজত্ব সব কিছুকে ছেড়ে দিতে হবে, এটা তো আপনার জীবনের শেষ রহস্য। আপনার সময়কে কাজে লাগানোর ব্যাপারে একজন আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করুন। যতক্ষণ জাগ্রত অবস্থায় থাকেন ততক্ষণ আপনার কান অথবা জিভকে ভালো কাজ হতে বিকল করে রাখবেন না, কারণ আপনি জানেন না কখন হৃৎপিণ্ডের স্পন্দ বন্ধ হবে এবং জীবনের সমস্ত সুযোগ নিঃশেষ হয়ে যাবে। আপনি বুকের উপর হাত রেখে দেখুন, মিনিটে সত্তর বার অধিকবার আপনার হাতের স্পন্দন বারবার বলছে যাই আসি যাই আসি। যাই বলার পরে আসবে যে আর এর কোন নিশ্চয়তা নেই। একদিন দেখা যাবে বন্ধ হয়ে যাবে, আপনার জীবনের সব কিছুকে রেখে দিতে হবে। অতএব আর দেরি না করে আপনার মূল্যবান সময়কে দ্রুত কল্যাণের কাজে ব্যয় করে প্রচুর নীতি অর্জন করুন। মৃত্যুর পূর্বে আপনার জীবনকে মূল্যায়ন করুন। মানুষের কারো বয়স কম আর কারো বয়স বেশি হতাশ সৃষ্টি জীবের আল্লাহর এই রহস্য বিশেষ। প্রত্যেককে তার জীবনের সুযোগ দেওয়া হয় যাতে করে মহান আল্লাহ তারা অবলম্বন করেন যে কর্মশীলরা কিভাবে কে কিভাবে কাজ করেন। আপনি কি সুযোগ হারানোর পূর্বে জীবনের মূল্যবান সময়গুলো কাজে লাগাবেন? আপনি হিসাব করলে জানবেন যেদিন হতে জন্মগ্রহণ করেছে সেদিন থেকে আপনার বয়সের ঘন্টাগুলো বিয়োগ হতে আছে। মানুষে বলে বয়স বাড়ে রে, আর আমি বলি বয়স কমে রে। একটা কথা আছে আমার, ঠিক না? মানুষ বলে বয়স বাড়ে, বয়স কত হয়েছে, এক বছর দুই বছর তিন বছর, আসলে কিন্তু অন্যদিক থেকে চিন্তা করলে বয়স কমে গেছে। আপনি হিসাব করে জানবেন যে যেদিন হতে জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে আপনার বয়সের ঘন্টাগুলো বিয়োগ হতে আছে। একবার আপনি বয়স বাড়ানোর জন্য যোগ করা শুরু করুন। এবার আপনি বয়স বাড়ানোর জন্য যোগ করা শুরু করুন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, যিনি পঞ্চম খলিফা যাকে বলা হত, নিশ্চয় দিন রাত্রি তোমার মধ্যে কাজ করতেছে, অতএব তুমিও তাতে কাজ করতে থাকো। খুব চমৎকার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মৃত্যুবরণ করেন এমন দুইজন মানুষের খবর আর খবর একটু জেনে নিন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কানা রাজুলান মিন বালিগি মিন কুজা আসলাম মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তুশহিদা আহাদুহুমা بعد رمضان وصلى ستة آلاف ركعات أو كذا وكذا ركعات صلاة السنة أبو هريرة رضي الله تعالى عنه تلك بنيته تلك بلد كذا بطل بني بلية لدوجن مانوس إسلام قرن قرن تدر مدى أبجون شهيد هم أما قرن ایک بچن پر منت قرن قرن تلائم جو بل الله رضي الله تعالى عنه شفنه أما كي جاننا دخانا হয়। তাদের পরের জনকে শহীদের পূর্বে জান্নাতে প্রবেশ করানো হয়েছে দেখি। যে এক বছর আগে শরীরে মারা গেছেন, আর একজন এক বছর পরে নর্মাল মারা গেছেন, দেখি যে ব্যক্তি পরে মারা গেছেন ওই ব্যক্তি জান্নাতে, যে শরীরে মারা গেছে এক বছর আগে তার পূর্বে জান্নাতে প্রবেশ করেছেন। এ দেখে পুরো আশ্চর্য হলাম এবং সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করলাম অথবা তার নিকট উল্লেখ করা হল, তখন তিনি বললেন তারপরে সে কি রমজানের রোজা পালন করেনি? আর এক বছর যে বেঁচে ছিল এই সময়টা তো সে রমজানের এক মাস রোজা রেখেছে, ঠিক না? সে কি এক বছর 6000 রাকাত অথবা এরূপ সালাত আদায় করেনি? সে এক বছর বেঁচে থেকে 6000 রাকাত নামাজ পড়েছে, আসক্ত করে হিসাব করলে বছরে একটা হয়তো অনুমান হিসাব আছে, প্রায় এত নামাজ পড়েছে, তার রোজা রেখেছে, রমজানের নামাজ পড়েছে, আর কত কিছু করেছে। অতএব এক বছর বেশি বাঁচার কারণে সে অনেক ভালো আমল করতে পেরেছে, সৎ আমল করতে পেরেছে, যা পূর্বে এক বছর আগে যিনি মারা গেছেন শহীদ হয়ে তার ভাগে সেটা জুটে নেন। সুতরাং আল্লাহ যে আপনাকে ঢিল দিয়ে সুযোগ করে দিয়েছেন সেজন্য প্রশংসা করুন, কারণ বয়স বেশি পাওয়া আল্লাহ প্রদত্ত এক বিশেষ দান যা তার বিশেষ বান্দাদেরকে দিয়ে থাকেন। আল্লাহ আকবার, তাহলে বয়স বেড়ে যাওয়া ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে হয়, আর এটা আল্লাহর পক্ষে দান যদি বিশেষ করে বয়সটা, এই যে আল্লাহ কি বলছেন আমরা আদেশ পড়েছি, সবচেয়ে উত্তম ব্যক্তি ওই যার বয়স বাড়ল সাথে সাথে তার সৎ আমলও বাড়ল, আর সবচেয়ে জঘন্য ওই ব্যক্তি যার বয়স পেল লম্বা কিন্তু আমল হল সব খারাপ জঘন্য জাহান্নামের আমল। তাই আপনার আরাম আয়েসকে কবরের জন্য সঞ্চয় করুন, অর্থাৎ আপনি দুনিয়া আরাম আয়েস না করে আখেরাতে কবরের প্রথম মঞ্জিল আখেরাতে সেখানে আরাম আয়েসের জন্য একটু শ্রম করেন, শ্রম দেন, আর খেতামাশা ত্যাগ করুন ও ঘুমকে কমিয়ে ফেলুন, কারণ আপনার পিছন পেছনে কবরে অনেক দীর্ঘ গভীর ঘুম রয়েছে, সেখানে তো ঘুম ছাড়া কিছুই থাকবে না, যার প্রভাব হবে কেয়ামতের দিন। এই কবরে যা আপনার ঘটবে ভালো মন্দ সেটাই নির্ভর করবে হাসরের ময়দানে ফুলসেরাতে, এরপরে জান্নাত ও জাহান্নাম। তোমার জন্য দ্রুত অগ্রসর হও হে মুসলিম ভাই বোন, আর দেরি না করে জলদি আল্লাহর দিকে চলুন এবং তোবা করে তারই দিকে প্রত্যাবর্তন করুন, তোমার ফিরে আস, আল্লাহকে ফিরে আসুন, আল্লাহ তাআলা আপনাকে আহ্বান করতেছেন, তাই একবার কর্ণপাত করে শুনুন। তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের পানে জলদি ছোট, যে জান্নাতের প্রস্থ আসমান ও জমিনের বরাবর, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। সূরা আল ইমরান 132 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন স্যার প্রতিযোগিতা শুরু করো জান্নাতের জন্য, যে জান্নাত আসমান জমিন তার প্রস্থতা তাদের দৈর্ঘ্যতা কতই না। সর্বাত যে ব্যক্তি আল্লাহর পানে ছুটতেছে আর যে বিলম্ব করতেছে উভয় কখনো সমান নয়। মনে রাখবে দুনিয়াতে দুই প্রকার মানুষ, একটা হল আবদার দুনিয়া, একটা আবদার হল আখেরা, একটা দুনিয়ার সন্তান আর একটা হল পরকালের সন্তান। এই দুনিয়ার সন্তানরা ছুটতেছে পিছনে, যারা পিছনে ছুটে কখনো কি প্রতিযোগিতায় ফার্স্ট হওয়া বা পুরস্কার পাওয়ার কোন সুযোগ আছে? কিন্তু যারা আখেরাতের সন্তান তারা কিন্তু সামনের দিকে ছুটতেছে, কাজী প্রতিযোগিতায় জিতবে, ফার্স্ট না হলে সেকেন্ড না হলে থার্ড, একটা তো কৃষ্ণ থাকবে। কিন্তু দুনিয়ার সন্তানরা পেছনের দিকে দৌড়াচ্ছে, কোন কালেও যতই বড় তার দৌড় প্রতিযোগিতায় অভিজ্ঞ হোক আর যতই স্পিড তার বেশি হোক, কোনোভাবেই প্রতিযোগিতায় পাশ করা বা কোনো কিছু পাওয়ার সুযোগ তার জন্য হবে না। বিশিষ্ট ব্যক্তিবর্গের তোবা, নিশ্চয় একজন মুসলিম তার বয়স বৃদ্ধির ব্যাপারে বড় আগ্রহী, তাই তার জন্য করণীয় হচ্ছে সে যেন তার উপলব্ধি শক্তি ও উচ্চাভিলাষকে আরো উন্নতি ঘটায়। আর এর জন্য তার অনুভব করা উচিত যে সাধারণ কাজে সময় নষ্ট তাতে বাড়াবাড়ি করা তার নিজের ব্যাপারে পাপে সামিল, সুতরাং এসব থেকে দ্রুত তোবা করা জরুরি। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আর বিশিষ্ট ব্যক্তিবর্গের তোবা হয় খেলতামাশায় সমস্ত সময় নষ্ট করা থেকে, কারণ এর দ্বারা ঘাটতির স্তরে পৌঁছে দেয় এবং পর্যবেক্ষণের আলোকে নিভিয়ে দেয়, আর সময়কে হেফাজতকারী নিশ্চয় পূর্ণতার সোপানে পৌঁছে যদি তা বিনষ্ট করে তবে যথাস্থানে স্থির থাকে না, বরং নিম্নস্তরে অবতরণ করে, আর সামনে অগ্রসর না হলে অবশ্যই পেছনের দিকে যাবেই, বান্দা চলমান স্থির নয়। হয় উপরের পানি আর নয় নিচের দিকে, তাহলে বান্দা ভয় করে যাচ্ছে আর নয় নিচে আসতেছে। ভালো করলে উপরে জান্নাতের দিকে যাচ্ছেন আর মন্দ করলে নিচের দিকে সিজিয়ে জাহান্নামের দিকে যাচ্ছেন। হয় সামনে আর না হয় পেছনে, না প্রাকৃতিক নিয়মে আর না শরীয়তে কখনো একই অবস্থায় স্থির বলে কিছু রয়েছে। তাহলে প্রাকৃতিকভাবে বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো কিছু স্থির না, সবকিছুকে আবর্তন পরিবর্তন হচ্ছে, উপরে অথবা নিচে নামতেছে। জীবন্ত কিছু স্টেশন ও মঞ্জি যা দত্ত জান্নাতের পানে অথবা জাহান্নামের দিকে আট হয়ে আসছে। আপনার এই দুনিয়ার হয় পিছনের দিকে দৌড়াচ্ছেন জাহান্নামের দিকে, আর নয় সামনে জান্নাতের দিকে। তাহলে এই জীবনের কিছু সময়টা হচ্ছে স্টেশনের মতো, কিছু মঞ্জি একের পর এক, ট্রেন যখন দ্রুত গতিতে চলে পিছনের দিকে স্টেশনগুলিকে অতিক্রম করে চলতে থাকে সামনের দিকে। এজন্য প্রিয় ভাই বোনেরা, আমাদের সময় আটক হয়ে আসতেছে, হয় জান্নাতের পরে দৌড়াচ্ছে অথবা জাহান্নামের দিকে। যদি ভালো করেন তাহলে জান্নাতের দিকে, মন্দ করেন জাহান্নামের দিকে। হয় আপ অথবা ডাউন, দুটা একটা কোন স্থির বলে কোন জিনিস নাই জীবনের। অত দ্রুতগামী ও মন্থরী এবং অগ্রগামী ও পশ্চাৎগামী এই চার প্রকারের কোন একটা হবেই, হয় দ্রুত অথবা ধীরে চলছেন, অথবা আগে চলছেন অথবা পিছনে চলছেন, কোন একটার মধ্যে অবশ্যই থাকতে হবে। এর বাইরে কোন সুযোগ নেই, চলার পথে কেউ কখনো দাঁড়িয়ে নেই, বরং শুধুমাত্র চলার ক্ষেত্রে দ্রুত ধীরে যে আবর্তন পরিবর্তন হচ্ছে, হয় ধীরে ধীর গতিতে অথবা ধীর গতিতে একটা কিছু হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আলা ইনতাল কুবর নাযীরান লিল বাশার লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদদাম আও ইয়াতাআখার। নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদ সমূহের অন্যতম, মানুষের জন্য সতর্ককারী তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে। সূরা মুদাস্সির 35-36 নম্বর আয়াত। তাহলে কেউ সামনে আর কেউ আগে যাচ্ছে পিছনে, সামনে যাচ্ছে অথবা পেছনে যাচ্ছে। এখানে স্থির রান্নার ব্যক্তির কথা উল্লেখ করা হয়নি, কারণ জান্নাত ও জাহান্নামের মাঝে কোন মঞ্জিল নেই, আর প্রতীকের জন্য দুই জগৎ ব্যতীত আর কোন পথ নেই। অতএব যে ব্যক্তি সৎ আমল দ্বারা সামনের দিকে অগ্রসর হয় না, নিশ্চয় সে অসৎ আমল দ্বারা পশ্চাতেই চলতে থাকে। জান্নাতের দিকে যে আগায় না, অবশ্যই সে বসে থাকে না, তার সব দুশ্মনরা তাকে পেছনের দিকে জাহান্নামের দিকে তাকে নিতেই থাকে, এমনকি জাহান্নামে প্রবেশ করেই ছাড়ে। আপনার জীবনের বৈধ কাজাদিকে মূল্যায়ন করুন। সমাজে কাজে লাগানোর একটি উপায় হল আপনার জীবনের বৈধ কাজাদিকে মূল্যায়ন করা। আর বৈধ বলতে যে সকল কাজে কর্তা না স্বভাব পাবে আর না ত্যাগকারীকে শাস্তি দেওয়া হবে, যেমন খানাপিনা, ঘুম, মাঠে খেলাধুলা ইত্যাদি যেসব বৈধ কাজ থেকে মানুষ অমুখাপেক্ষী নয়। বৈধ মানে বোবা, যেটা করলে নিকিও নাই পাপ নেই। এসব বৈধ কাজাদিকে সর্বপরিণত করা যায় এর দ্বারা আল্লাহ আনুগত্যের সাহায্য ও পাপ থেকে বিরত থাকার নিয়োগ করলে। আর এই পদ্ধতি দ্বারা আপনার গণিতিক বয়সের জীবনের বিরাট একটা অংশকে কাজে লাগাতে পারবেন এবং নিকি অর্জনের জন্য আপনার উৎপাদনীয় বয়সে উহা যোগ করতে পারেন। ইবনে রাজাব রহিমাল্লাহ বলেন, আর যখনই কোন মুমিন ব্যক্তি তার বৈধ কাম্যবস্তু দ্বারা আনুগত্য তাকওয়া অর্জন করাকে নিয়োগ করবে, তখনই তার কাম্যবস্তু তার জন্য আনুগত্য বলে পরিগণিত হবে, যাতে সে সৎ পাবে। যেমন ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি আমার ঘুমকে নেকি মনে করি যেমন আমার রাত্রি নকল সালাতের কিয়ামকে নেকি মনে করি। অর্থাৎ তিনি তার ঘুমকে শেষ রাত্রে কিয়াম করার জন্য সাহায্যকারী নিয়োগ করতেন, তাই তার ঘুমের শখকে নেকি মনে করতেন যেমন নেকি মনে করতেন তার কিয়ামের শখকে। তাহলে তিনি ঘুমাতেন, তাহলে তিনি তাহাজ্জুদ পড়বেন। আপনি উপার্জন করছেন, এটা দ্বারা আপনি দান খেরাত করবেন। আপনার অনেক কিছুই রয়েছে মোবাইল কাজ যেগুলো, সেটাকে আপনি এই মোবাইল কাজগুলোকে, চার্জ কাজগুলোকে আপনি আপনার নেকির কাজে লাগাতে পারেন। আপনার জীবনের বিনষ্ট বয়স যেমন ঘুম ইত্যাদিকে যদি মূল্যায়ন করেন, তাহলে কোনো কষ্ট করা জরুরি হবে না, বরং আপনার উৎপাদনীয় বয়সে যোগ করার একটি উত্তম অসিলা মাত্র। মানে কি ঘুমের পড়ি না, আট ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা ছুটির দিনে ঘুমাতেই থাকে, তার কোনো খবরই নেই, ঘুমেই ভাঙে না, ডাকলে টেনে উঠানো যায় না, তাহলে এই সময় এইগুলোকে করে আমাদের জীবনে সময় নষ্ট যেন না করি। এমনকি যে কাজগুলো বৈধ, ঘুম পড়া আট ঘন্টা বৈধ, কিন্তু আপনি সেখানে চার ঘন্টা ঘুমান আর ছয় ঘন্টা ঘুমান, দুই ঘন্টা সেখান থেকে আপনি বয়স বৃদ্ধির কাজে লাগান। এইভাবে অনেক কিছু আছে, খাওয়া দাওয়া আপনি এক ঘন্টা ধরে করতে পারেন, আবার আপনি দশ পনেরো মিনিটও করতে পারেন, এই সময়টা আপনি কাজে লাগান। সাজগোজ করতে দেখা যায় প্রাকৃতিক যাবে, একবার সাজতে ধরলে সপ্তাহে ইনশাল্লাহ ঠিক মানুষ টাইম পৌনে সাতটায় আমরা এটাই হবে লাস্ট হয়তো ক্লাস আমাদের, যা আপনার বনিত বয়সকে হেফাজত করবেন কি কি উপায়ে, কি আপনি বাড়ালেন কিন্তু যেন তা আবার কমে না যায়।
সম্পর্কটা কিরকম হওয়া উচিত, অর্থাৎ তাদের সাথে যদি কোনো কারণে সম্পর্ক বা যোগাযোগ না রাখা হয় বা রাখা পসিবল না হয়, তাহলেও কি এটা আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্নকারীদের যে আযাবের কথা বলা হয়েছে সেটার অন্তর্ভুক্ত হবে কিনা, এটা জানতে চাচ্ছি শেখ, একটু প্লিজ বলবেন।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহ। মূলত আত্মীয় ব্লাডে যেটা বাবার দিক থেকে, বাবার যারা মূল এবং যারা শাখা পুরশাখা এরা হচ্ছে মূল আত্মীয়, যেটা ব্লাডের সঙ্গে সম্পর্ক সরাসরি, বাবা বাবার বাবা উপরে দাদা বাবা যারা পর্যায়ক্রমে এটার অবস্থা দাঁড়াবে, পর্যায়ক্রমে অবস্থা দাঁড়াবে। নিঃসন্দেহে একজন স্বামীর বাবা মা একজন স্ত্রীর আত্মীয়, একজন স্বামীর জন্য স্ত্রীর বাবা মা আত্মীয়, তবে পর্যায়টা যেহেতু দেখা যায় একটা বিশেষ করে মহিলা সব আত্মীয় স্বজন ছেড়ে দেখা যায় স্বামীর ঘরে যখন যায়, তারই আত্মীয় স্বজনকে তার আত্মীয় স্বজনের কমপক্ষে তার স্বামীর দিক থেকে তার আত্মীয়, কারণ স্বামীর যেহেতু আত্মীয় স্বামীর প্রতি যেমন তার হক রয়েছে তার স্ত্রীও তাদের প্রতি বেশ কিছু হক রয়েছে। এজন্য এটা সবগুলো সমান পর্যায়ে বা বরাবর পর্যায়ে হবে না, সেক্ষেত্রে যেমন বাপ মা সবচেয়ে বড় আত্মীয় এবং এদেরকে নিয়ে যেগুলো তারা আত্মীয় দুধ পালনের মাধ্যমে আত্মীয় হয় প্রয়োগ সূত্রে। কাজেই এখানে ইসলাম আমাদেরকে সব ধরনের আত্মীয়তার সম্পর্ক রাখতে বলেছে, তবে সবগুলি একই পর্যায়ের না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ফরজ গোসলের উজু শরীরে সব লাগিয়ে ধুয়ে ফেলার পর করলে কি ফরজ গোসল হবে? ফরজ গোসলের উজু শরীরে সব লাগিয়ে ধুয়ে ফেলার পর করলে কি ফরজ গোসল হবে? ফরজ গোসল নিয়ে অনেক ভাই বোনদের মাঝে অনেক সমস্যা শুনি, খুবই সহজ নিয়ম হল, সংক্ষিপ্ত গোসল হল যে কেউ গোসলের নিয়ত করে মুখে এবং নাকে পানি দিয়ে সমস্ত শরীর ধৌত করলে ফরজ গোসল হয়ে গেল। কেউ যদি নিয়ত করে নাকে এবং মুখে পানি দিয়ে সমস্ত শরীর ধৌত করে তাহলে ফরজ গোসল হয়ে গেল। নাকে মুখে এই জন্য যে ওলামারা বলছেন যে নাক এবং মুখে মুখটা বাইরের অংশ, যেহেতু মুখে যে এটা বাইরের সঙ্গে সম্পর্ক, নাক দিয়ে যেহেতু বাইরে দিয়ে যায় এই জন্য, বাকিগুলো ভিতরের অংশ। আর উত্তম হল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে উজু করে এরপরে মাথা ভিজিয়ে তারপর ডান দিক ভিজিয়ে বাম দিক ভিজিয়ে এরপর ভিজিয়ে তারপর সমস্ত সিদ্ধান্ত করে, এটা হল উত্তম গোসল বা সুন্নতি তরিকায় গোসল। অতএব আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে, এরপরে হয়তো আবার খরচ গোসলে নিয়ত করে পানি ঢালো, কোনো সমস্যা নয়, পানি ডবল খরচ হবে, কাজে একবারই করা ভালো। জি, কোনো সমস্যা নেই তাতে, কেউ একজন হয়তো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এরপরে আবার উজু করে গোসল করলো, হতে পারে, কিন্তু আপনি নিয়ম হলো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এরপরে গোসল করবেন, তাতে পানি খরচ কম হবে, কারণ পানির ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী আলাইহিসসালাম মাত্র একশা লিটার বা 15 লিটার পানি দিয়ে গোসল করতেন, তাহলে আপনার এই বিষয়ে হবে তা হিসেবে না খায় তাতে সমস্যা নেই, নফল রোজার জন্য না খায় সমস্যা নেই, তবে ফরজ রোজার জন্যে ফজরের আগে আপনাকে নিয়ত করতে হবে। আপনি ঘুমানোর সময় নিয়ত করেন, আপনি যান যে রোজা রাখবেন, সে হলো জরুরি ফরজ রোজা বা অন্য রোজা যখন হবে নিয়ত হওয়ার পরেও বা ফরজ ফলো করলেও হবে, করলেও হবে, সেই কাবলা নির্ভর পাই না সৌরায়তা সেই প্রথমত সোনা হল কিন্তু সেই ক্ষেত্রে উঠলে আপনি কিছু নামাজ খেলা করলেন, তবাস্তে পার করলেন, ফজরের নামাজ ঠিক মতো পড়তে পারলেন, এদিকে স্বাস্থ্য জন্য ভালো, কারণ এই দীর্ঘ টাইম না খেয়ে থাকলে আপনার গ্যাস পণ্যভুক্ত জরুরি না, নকল ফরজ সব রোজার জন্যই, তবে ফরজের জন্য ফজরের আগেই নিয়ত হতে হবে আর বাকি নকল আপনি পরও করতে পারেন। আমার মনে হয় বিষয়টা বুঝে আসছে বোনের।
সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ফরজ রোজা, রমজানের ফরজ রোজা বা কাজা রোজা নিয়ত আমরা হচ্ছে ফজর ওয়াক্ত হওয়ার আগে করে নিব, কিন্তু মানতে যে রোজাগুলি আছে আমরা জানি যে মানতে রোজা ওয়াজিব, তো সেই রোজাগুলো নিয়ত কি আমাদের ফজরের আগে করতে হবে কিনা এটা জানতে চাচ্ছিলাম। যে কেউ যদি সকালে উঠে মানতে রোজা করে, মানতে রোজা নিয়ত করে, তাহলে কি তার রোজা শুদ্ধ হবে? জাযাকাল্লাহু খাইরান।
নজরের রোজা এটা ওয়াজিব, ওয়াজিব রোজা, ওয়াজিব ফরজ একই অর্থে, ওয়াজিব ফরজের অর্থ একই আমাদের জমহুর ওলামাদের কাছে, অধিকাংশ আলেমদের কাছে, সেটা ওর নিয়ত আগে থেকে করবে, এটাই হলো উচিত। জি, মৃত্যুর পূর্বে কি সন্তানদের মধ্যে সম্পত্তি বণ্টন করা যায়? না মরলে সেটা বন্টন হয় না, কেউ মারা গেলে তখনই বন্টন করতে হয় এবং বন্টন সাব্যস্ত হয়, এই জন্য করবে না, এটা হল নিয়ম। তবে যদি এমন হয় যে মৃত্যুর পরে শরীয়তের বন্টন যেটা সেটা ঠিক থাকবে না, সেটা মেয়েরা বাচ্চা বড়রা চোরদেরকে সমস্যা জুলুমে শিকার হওয়ার আশঙ্কা আছে, বিশেষ করে মেয়েরা অশিক্ষিতরা, শিক্ষিতরা ঠকিয়ে দেয় বা হতে পারে আশঙ্কা করে, তাহলে জীবিত অবস্থায় সেটা বন্টন করতে পারে, না করায় ওসিয়াতে একটা বর্ণনা দিতে পারে এইভাবে। কিন্তু যদি পরিহত হয় সেক্ষেত্রে জায়েজ হতে পারে। ধন্যবাদ। প্রশ্ন আছে, শেষ করবো আয়সা আপু? হ্যাঁ, আজকের কথা আমরা শেষ করছি, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার আমাদের বৃহস্পতিবার দিন আমাদের তাফসীর হবে। আশা করি বন্ধুরা, আমাদের সংখ্যা খুবই কমে যাচ্ছে দিনে দিনে, যাই না আপনারা যদি একটু হয়তো ফেসবুকগুলিতে আমাদের আইডিগুলো দেন তাহলে হতে পারে, আর একেবারে যদি কমে যায় তাহলে আমরা হয়তো এটা বন্ধ করে দেবো, এই সময়টাকে এক ঘন্টা আমাদের প্রায় সময় আমরা হয়তো অন্যভাবে কাজে লাগাতে পারি কিনা সে ব্যাপারে আপনার পরামর্শ দেবেন। আমি চাচ্ছি না আপনাদের এই, বিশেষ করে আমাদের শামসুল আলম ভাইয়ের অত্যন্ত এখলাসের সাথে যে কাজটা করে যাচ্ছেন এককভাবে, আমরা জানি যে এরকম কিছু ভয় দেখা যায় যে বিশাল এক গ্রুপে চালাতে গিয়েও হিমশিম খাই, এটা ওর কাতা না চালা হয়, কিন্তু আমাদের শামসুল আলম ভাই মাশাআল্লাহ সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন, এটা আমাদের জন্য অত্যন্ত একটা ভালো জিনিস, আমাদের জন্য বন্ধ না হয়। আমাদের যারা অ্যাডমিনরা আছেন, যারা মনিটররা আছেন, তারা সবাই মিলে আমার মনে করি ব্যাপারটাকে আর একটু সংশোধনের হাতকে মজবুত করার জন্য আমরা একটু চেষ্টা করি। আল্লাহ সবাই খুব আমিন মোহাম্মদ আলী হাসুল আজমাই, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত। আমরা এই মুহূর্তে যে পোস্টটা আপনার যে আমরা আলোচনা এখন করেছি দেখে নিলাম, তাই আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে প্রায় দেখতে এসেছি 99,318 জন এই পর্যন্ত শেয়ার করছে আপনাদের সাথে। তাহলে আমার মনে হয় যে আমরা এখানে সংখ্যা মাত্র 8-9 জন হলেও আমাদের এটিএন এর বন্ধুরা প্রায় 99,318 জন এই মুহূর্তে আমাদের সঙ্গে অংশগ্রহণ করছে আমাদের এই আপনাদের এই বয়স বৃদ্ধির কি বলে করছে। আয়েশা আপু অনেক ভাগ্যবান, তারই প্রস্তাবে আমাদের এটা আলোচনা শুরু হয়েছিল। আশা করি যে আমরা বাংলাটা একটু বন্ধ হয়েছিল, আবার ওপেন হয়েছিল আলহামদুলিল্লাহ, আবার আমরা এখানে প্রোগ্রাম করতে পারতেছি। এখানে প্রায় 12 মিলিয়ন বাংলা ভাষাভাষী মানুষ সদস্য, বাংলা ভাষায় সবচেয়ে বড় একটা বলা যেতে পারে একটা ফেসবুক, যে গতকালকেও রাত্রে আমাদের প্রোগ্রামের কথা আপনাদের বলেছি যে প্রায় আমাদের এখন পর্যন্ত 2 লাখ পার হয়ে গেছে। কালকে রাত্রে আমাদের প্রায় 1,30,000 মতো আমাদের সঙ্গে ছিল, সেটা ভালো। আশা করি এখান থেকে যদি শতে একজন মানুষও যদি হেদায়ত পায় এটা আমাদের জন্য অনেক বড় আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন আল্লাহ রাব্বুল্লাহ যেন ফিতনা মুক্ত রাখেন আমাদেরকে এবং তার দিনের দাওয়াত করার আমাদেরকে তৌফিক দান করেন।